দানিয়েলের পুস্তক সংখ্যা 53। উন্মোচিত ভবিষ্যৎবাণীমূলক দর্শন।
দানিয়েলের অভিজ্ঞতার মাধ্যমে অন্তিম দিনসমূহের অনুধাবন।
সব ভবিষ্যৎ বক্তাই তাদের জীবিত থাকা দিনগুলোর তুলনায় শেষকালের কথা নিয়েই বেশি বলেছেন।
প্রাচীন নবীরা নিজেদের যুগের চেয়ে আমাদের যুগের জন্যই বেশি কথা বলেছেন, তাই তাদের ভবিষ্যৎবাণী আমাদের জন্য কার্যকর। এখন এই সব বিষয় তাদের ক্ষেত্রে দৃষ্টান্তস্বরূপ ঘটেছিল এবং সেগুলো লেখা হয়েছে আমাদের সতর্কতার জন্য, যাদের উপর যুগের শেষ এসে পড়েছে। 1 করিন্থীয় 10:11। তারা এই বিষয়গুলির পরিচর্যা করেছিলেন নিজেদের জন্য নয়, আমাদের জন্য, যা এখন আপনাদের কাছে জানানো হয়েছে তাদের মাধ্যমে, যারা স্বর্গ থেকে প্রেরিত পবিত্র আত্মার সহায়তায় আপনাদের কাছে সুসমাচার প্রচার করেছেন। আর এই বিষয়গুলোতে দৃষ্টি দিতে স্বর্গদূতরাও আকাঙ্ক্ষা করেন। 1 পিতর 1:12।
বাইবেল এই শেষ প্রজন্মের জন্য তার ধনভাণ্ডার সঞ্চিত করে একত্রে সংরক্ষণ করেছে। পুরাতন নিয়মের ইতিহাসে বর্ণিত সমস্ত মহান ঘটনা এবং গম্ভীর কার্যাবলী এই অন্তিম দিনে মণ্ডলীর মধ্যে পুনরাবৃত্ত হয়েছে এবং হচ্ছে। সিলেক্টেড মেসেজেস পুস্তক 3:33-19।
দানিয়েল ঈশ্বরের লোকদের প্রতিনিধিত্ব করছেন, যারা শেষ দিনগুলোতে ভাববাদী বাক্যের মাধ্যমে জানতে পেরেছে যে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যখন তারা সে সত্যে জেগে ওঠে, তখন তাদের লেবীয় পুস্তকের 26 অধ্যায়ের প্রার্থনা সম্পাদন করতে হয় এবং আরও সেই প্রার্থনাও করতে হয়, যাতে তারা শেষ ভাববাদী রহস্যটি বুঝতে পারে, যা অনুগ্রহের সময় বন্ধ হওয়ার ঠিক আগে সি মোহর মুক্ত হয়, যেমন অধ্যায় 2 দানিয়েলের প্রার্থনায় দেখা যায়। যদি এবং যখন তারা দানিয়েলের অভিজ্ঞতায় প্রবেশ করে, তখন স্বর্গদূত গাব্রিয়েল তাদের স্পর্শ করবেন, অবহিত করবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন, তাদের দক্ষতা ও বোধশক্তি দেওয়ার উদ্দেশ্যে। জ্ঞানীরা তারাই, যারা কোনো ভাববাদী রহস্য সিল মোহরমুক্ত হলে জ্ঞানের বৃদ্ধিকে বোঝে।
তিনি আমাকে জানালেন, আমার সঙ্গে কথা বললেন এবং বললেন, হ্যাঁ দানিয়েল, তোমাকে জ্ঞান ও বুদ্ধি দিতে আমি এখন বেরিয়ে এসেছি। তোমার প্রার্থনার শুরুতেই আজ্ঞা বেরিয়েছিল, আর তোমাকে জানাতে আমি এসেছি, কারণ তুমি অত্যন্ত প্রিয়। অতএব বিষয়টি বুঝে নাও এবং দর্শনটি বিবেচনা করো। দানিয়েল 9:22-23।
দানিয়েলকে যে দর্শনটি বিবেচনা করতে বলা হয়েছে সেটি হল আবির্ভাবের মারেহ দর্শন। 8 অধ্যায়ে দানিয়েলকে মারেহ দর্শনটি বোঝাতে যে কাজটি গাব্রিয়েলকে অর্পণ করা হয়েছিল সেটি তিনি তখন শেষ করেননি। 9 অধ্যায়ে তিনি ফিরে এসেছেন সেই ব্যাখ্যার কাজ শেষ করতে। 9 অধ্যায়ে দানিয়েল আর বাবিলীয় রাজ্যের যুগে নেই, তিনি তখন মেদীয় পার্সীয় সাম্রাজ্যের ইতিহাসের পর্বে আছেন।
যখন গ্যাব্রিয়েল দানিয়েলকে বিষয়টি বুঝতে এবং দর্শনটি বিবেচনা করতে বলেন, তিনি এমন এক মানসিক পৃথকীকরণের প্রক্রিয়া চিহ্নিত করছেন যা তিনি চান দানিয়েল অনুশীলন করুক।
আন্ডারস্ট্যান্ড এবং কনসিডার হিসেবে যে শব্দগুলোর অনুবাদ করা হয়েছে সেগুলো একই হিব্রু শব্দ। শব্দটি হল বিইন, যার অর্থ মানসিকভাবে পৃথক করা। ম্যাটার হিসেবে যে হিব্রু শব্দটি অনুদিত হয়েছে তা হল দাবার, যার অর্থ শব্দ। অতএব গ্যাব্রিয়েল দানিয়েলকে এবং শেষ দিনে যাদের তিনি প্রতিনিধিত্ব করেন, সত্যের বাক্য সঠিকভাবে বিভাজন করতে অবহিত করছেন।
ঈশ্বরের কাছে পরীক্ষিত হিসেবে নিজেকে উপস্থাপন করতে অধ্যবসায় কর এমন একজন কর্মী হয়ে যে লজ্জিত হতে হয় না এবং সত্যের বাক্যকে সঠিকভাবে ব্যাখ্যা করে। 2 তিমথীয় 2:15।
ম্যাটার শব্দটি দানিয়েলও 10 অধ্যায়ের প্রথম পদে ব্যবহার করেছেন, যেখানে তা 3 বার থিং হিসেবে অনুদিত হয়েছে।
পারস্যের রাজা কুরেশের রাজতোলের 3য় বছরে দানিয়েলের কাছে, যাহার নাম বেলতস্বৎসর নামে অভিহিত ছিল, এক বিষয় প্রকাশিত হইল এবং সেই বিষয় সত্য ছিল, কিন্তু নির্ধারিত কাল দীর্ঘ ছিল, আর তিনি সেই বিষয় বুঝিয়াছিলেন এবং দর্শনের অর্থ উপলব্ধি করিয়াছিলেন। দানিয়েল 10:1।
পদটিতে ভিশন শব্দটি রূপের মারেহ দর্শন বোঝায় এবং দানিয়েলের ছিল উভয়ই বস্তু বিষয় ও দর্শন মারেহ সম্পর্কে বোধ। 9 অধ্যায়ের 23 নম্বর পদে গাব্রিয়েল দানিয়েলকে বিষয় ও দর্শনকে সঠিকভাবে পৃথক করতে নির্দেশ দেন, আর 10 অধ্যায়ের প্রথম পদে তিনি উভয়ই বিষয় বস্তু ও দর্শন মারেহ সম্পর্কে বোধ রাখেন। 9 অধ্যায়ে গাব্রিয়েল দানিয়েলকে বিষয় ও দর্শনের মধ্যে পার্থক্যটি চিনতে সঠিকভাবে পৃথক করতে বলছেন। দর্শনটি হল মারেহ দর্শন, আর বিষয় বা বস্তু হল খাজন দর্শন।
অষ্টম অধ্যায়ে উভয় দর্শন চিহ্নিত করা হয়েছে এবং একটি পার্থক্য লক্ষ্য করা যায়, কারণ দানিয়েল চাজন দর্শনটি বুঝতে চেয়েছিলেন, কিন্তু গ্যাব্রিয়েলকে নির্দেশ দেওয়া হয়েছিল দানিয়েলকে মারে দর্শনটি বোঝাতে। গ্যাব্রিয়েল যখন দানিয়েলকে বিষয় এবং দর্শন বোঝানোর কাজ শুরু করেন, তিনি দানিয়েলকে জানান যে এগুলো দুটি ভিন্ন দর্শন, এ কথা খেয়াল রাখতে।
আর তিনি আমাকে জানালেন, আমার সঙ্গে কথা বললেন এবং বললেন, হ্যাঁ দানিয়েল, আমি এখন তোমাকে জ্ঞান ও বুদ্ধি দিতে এসেছি। তোমার প্রার্থনার শুরুতেই আদেশ জারি হয়েছে এবং আমি তোমাকে দেখাতে এসেছি, কারণ তুমি অত্যন্ত প্রিয়। অতএব বিষয়টি বোঝ এবং দর্শনটি বিবেচনা কর। সত্তর সপ্তাহ তোমার জাতি ও তোমার পবিত্র নগরের ওপর নির্ধারিত হয়েছে, যাতে অপরাধের অবসান করা হয়, পাপের শেষ করা হয়, অধর্মের জন্য প্রায়শ্চিত্ত করা হয়, চিরস্থায়ী ধার্মিকতা আনা হয়, দর্শন ও ভবিষ্যৎবাণীতে সিল মোহর দেওয়া হয় এবং পবিত্রতমকে অভিষিক্ত করা হয়। অতএব জেনে বুঝ যে জিরুসালেম পুনঃস্থাপন ও নির্মাণের আদেশ জারি হওয়ার সময় থেকে মসীহ রাজপুত্র পর্যন্ত হবে সাত সপ্তাহ এবং ষাট ও দুই সপ্তাহ। সেই সময়ে চত্বর আবার নির্মিত হবে এবং প্রাচীরও, যদিও দুঃসময়। আর ষাট ও দুই সপ্তাহ পর মসীহ কর্তিত হবেন, কিন্তু নিজের জন্য নয়। এবং যে আগত রাজপুত্রের লোকেরা নগর ও পবিত্র স্থান ধ্বংস করবে, আর তার অন্ত হবে প্লাবনের মতো, এবং যুদ্ধের অন্ত পর্যন্ত ধ্বংসসমূহ নির্ধারিত আছে, এবং তিনি অনেকের সঙ্গে এক সপ্তাহের জন্য চুক্তি দৃঢ় করবেন, এবং সপ্তাহের মধ্যভাগে তিনি বলি ও অর্ঘ বন্ধ করবেন, এবং ঘৃণ্যতার বিস্তারের কারণে তিনি তাকে উজাড় করবেন পরিণতি পর্যন্ত, এবং যা নির্ধারিত তা উজাড়ের ওপর ঢালা হবে। দানিয়েল নয় বাইশ তাইশি।
গ্যাব্রিয়েল চেয়েছিলেন দানিয়েল যেন বুঝতে পারেন যে ছাজন দর্শন এবং মারে দর্শনের উভয় উপাদানই তিনি দানিয়েলের জন্য যে ব্যাখ্যা দিয়েছিলেন তাতে প্রতিফলিত হবে। এই ব্যাখ্যা উভয় দর্শনকেই সম্বোধন করতে যাচ্ছিল এবং পবিত্র স্থান ও বাহিনীকে পদদলিত করার কথা যে দর্শনে বলা হয়েছে সেটিকে ২২ অক্টোবর ১৮৪৪-এ মহাপবিত্র স্থানে খ্রিস্টের আবির্ভাবে পরিণত হওয়া দর্শন থেকে সঠিকভাবে পৃথক করা ছিল দানিয়েলের দায়িত্ব। গ্যাব্রিয়েল নির্দেশ করেন যে খ্রিস্টপূর্ব ৫৫ সালে আর্টাক্সেরসের ফরমান থেকে সন্ধ্যা ও সকালের দর্শনের ২৩০০ বছর থেকে ৪৯০ বছর কেটে আলাদা করা হবে, যা বিশেষভাবে ইহুদিদের জন্য ছিল। ওপরের পদগুলোতে ডিটারমেন্ট শব্দটি তিনবার এসেছে, তবে সেখানে ডিটারমেন্ট হিসেবে অনুদিত হয়েছে দুটি ভিন্ন হিব্রু শব্দ। প্রথমবার ডিটারমেন্ট শব্দটি এসেছে ২৪ নম্বর পদে, এবং সেখানে হিব্রু শব্দটি হল ছাথাক, যার অর্থ কেটে আলাদা করা। এটি নির্দেশ করে যে ইসরায়েলকে একটি পরীক্ষাকাল দেওয়া হয়েছিল, যা আরতখস্তার তৃতীয় ফরমানের মাধ্যমে শুরু হয়ে খ্রিস্টাব্দ ৩৪ সালে স্তেফানের প্রস্তরাঘাতে শেষ হয়েছিল। ৪৯০ বছরের সময়কালটি কেটে নেওয়া হয়েছিল এবং তা ২৩০০ বছরের দীর্ঘ ভবিষ্যৎবাণীর মধ্যে একটি সংক্ষিপ্ত ভবিষ্যৎবাণীমূলক সময়কালকে নির্দেশ করত। ৪৯০ সংখ্যা পরীক্ষাকালের প্রতীক, যেমন যীশু সাক্ষ্য দিয়েছেন।
তখন পিতর তার কাছে এসে বলল, প্রভু, আমার ভাই আমার বিরুদ্ধে কতবার পাপ করলে আমি তাকে ক্ষমা করব? সাতবার পর্যন্ত। যীশু তাকে বললেন, আমি তো মাকে বলি সাতবার পর্যন্ত নয়, বরং ৭০ গুণ সাতবার পর্যন্ত। মথি ১৮:২২।
ক্ষমারও একটি শেষ আছে এবং সেই শেষটি ৪৯০ সংখ্যার দ্বারা নির্দেশিত। ৪৯০ বছর ইহুদিদের জন্য এক পরীক্ষাকালকে বোঝায়। তাদের মুক্তি থেকে শুরু করে স্তিফানকে পাথর নিক্ষেপে হত্যা করার সময় তারা যখন তাদের সেই পরীক্ষাকালের পেয়ালা পূর্ণ করেছিল সেই পর্যন্ত। ৪৯০ বছরটি লেবীয় পুস্তক ২৬ অধ্যায়ের ৭ বার অভিশাপের সঙ্গেও যুক্ত। বাইবেলে মাত্র দুই জায়গায় ভূমি তার বিশ্রাম বর্ষগুলি উপভোগ করার কথা উল্লেখ আছে। প্রথমটি লেবীয় পুস্তক ২৬ অধ্যায়ে পাওয়া যায়।
আর এই সবের পরও যদি তোমরা আমার কথা না শোন, বরং আমার বিরোধিতায় চল, তবে আমিও ক্রোধে তোমাদের বিরুদ্ধাচরণ করব, এবং আমি তোমাদের পাপের জন্য তোমাদের সাত গুণ শাস্তি দেব। আর তোমরা তোমাদের পুত্রদের মাংস খাবে এবং তোমাদের কন্যাদের মাংস তোমরা খাবে, আর আমি তোমাদের উচ্চস্থানসমূহ ধ্বংস করব, তোমাদের প্রতিমাসমূহ কেটে ফেলব, এবং তোমাদের সব তোমাদের মূর্তিগুলোর সবের উপর নিক্ষেপ করব, এবং আমার প্রাণ তোমাদের ঘৃণা করবে, আর আমি তোমাদের নগরসমূহ উজাড় করব,
তোমাদের পবিত্র স্থানসমূহকে বিরান করে দেব এবং তোমাদের সুমিষ্ট গন্ধ আমি গ্রহণ করব না, আর আমি দেশকে বিরান করে দেব এবং তোমাদের শত্রুরা যারা সেখানে বাস করবে তারা এ দেখে বিস্মিত হবে, আর আমি তোমাদের জাতিসমূহের মধ্যে ছড়িয়ে দেব এবং তোমাদের পশ্চাতে তলোয়ার চালাব এবং তোমাদের দেশ হবে বিরান আর তোমাদের নগরসমূহ উজাড়। তখন দেশ তার বিশ্রাম বর্ষসমূহ ভোগ করবে যতকাল তা বিরান পড়ে থাকবে এবং তোমরা তোমাদের শত্রুদের দেশে থাকবে, তখনও দেশ বিশ্রাম পাবে এবং তার বিশ্রাম বর্ষসমূহ ভোগ করবে যতকাল তা বিরান পড়ে থাকবে, ততকাল তা বিশ্রাম পাবে, কারণ তোমরা তাতে বাস করেছিলে যখন, তখন তোমাদের বিশ্রাম বর্ষসমূহে তা বিশ্রাম পায়নি। লেবীয় পুস্তক 26:2-27-33।
অধ্যায় 26-এ চারবার উল্লেখিত সাতগুণ শাস্তি নির্দেশ করে যে ঈশ্বরের লোকেরা যখন ছড়িয়ে পড়বে তখন দেশ তখন তার সাবাতসমূহ উপভোগ করবে। দানিয়েল এবং সেই তিনজন বিশ্বস্ত ব্যক্তি মসির মাধ্যমে ঘোষিত অভিশাপের পূর্ণতা হিসেবে শত্রুদের দেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং 70 বছরের সেই ছড়িয়ে দেওয়া ছিল 2520 বছরের ছড়িয়ে দেওয়ার একটি প্রতীকী শিক্ষণীয় দৃষ্টান্ত। এটি ছিল এক ভবিষ্যৎবাণীমূলক শিক্ষণীয় দৃষ্টান্ত, যেমন ইজেবেলের নির্যাতনের সময় এলিয়াহর 3.5 বছরের খরার মতো। সেই 3.5 বছর বোঝাত 3.5টি ভবিষ্যৎবাণীমূলক বছর, যা 538 সাল থেকে 998 সাল পর্যন্ত পোপীয় শাসনের 1260 বছরের সমান। যেমন 3.5 বছর 1260 বছরের অরণ্যবাসের প্রতীক ছিল, তেমনই 70 বছর ছিল সাতগুণ এর প্রতীক। জিরোমিয়া যে দানিয়েলের বন্দিদশার 70 বছর উল্লেখ করেছিলেন তা 490 বছরের প্রতিনিধিত্ব করেছিল।
আর তাদের পিতৃপুরুষদের প্রভু ঈশ্বর তার দূতদের দ্বারা বারবার সকালে সকালে উঠেই তাদের কাছে পাঠালেন, কারণ তিনি তার প্রজা ও তার বাসস্থান সম্পর্কে করুণা করতেন। কিন্তু তারা ঈশ্বরের দূতদের উপহাস করল, তার বাক্যকে তুচ্ছ করল এবং তার নবীদের সঙ্গে দুর্ব্যবহার করল, যতক্ষণ না প্রভুর ক্রোধ তার প্রজাদের বিরুদ্ধে জ্বলে ওঠে এবং আর কোনো প্রতিকার অবশিষ্ট থাকে না। অতএব তিনি তাদের ওপরে কালদীয়দের রাজাকে আনলেন, সে তাদের পবিত্র স্থানে তলোয়ার দিয়ে তাদের তরুণদের হত্যা করল এবং যুবক বা কুমারী, বৃদ্ধ বা বার্ধক্যে নুয়ে পড়া কাউকেই সে দয়া করল না, তিনি তাদের সবাইকে তার হাতে সমর্পণ করলেন। আর ঈশ্বরের গৃহের সমস্ত পাত্র, বড় ও ছোট, এবং প্রভুর গৃহের ধনভাণ্ডার এবং রাজা ও তার প্রধানদের ধনভাণ্ডার, এই সবই সে বাবিলনে নিয়ে গেল। তারা ঈশ্বরের গৃহ পুড়িয়ে দিল, ইয়েরুশালেমের প্রাচীর ভেঙে ফেলল, তার সব প্রাসাদ আগুনে জ্বালিয়ে দিল এবং তার সব মূল্যবান পাত্রাদি ধ্বংস করল। আর যারা তলোয়ার থেকে পালিয়ে বেঁচেছিল তাদের সে বাবিলনে বন্দী করে নিয়ে গেল। সেখানে তারা পারস্য রাজ্যের শাসন শুরু হওয়া পর্যন্ত তার ও তার পুত্রদের দাস ছিল, যেন জিরমিয়ার মুখে প্রভুর বাক্য পূর্ণ হয়, যতক্ষণ না দেশ তার বিশ্রাম বর্ষগুলো পায়, কারণ যতদিন সে বিরান পড়েছিল ততদিন সে বিশ্রাম পালন করেছে, 70 বছর পূর্ণ হওয়া পর্যন্ত। আর পারস্যের রাজা কিরুশের প্রথম বছরে জিরমিয়ার মুখে উচ্চারিত প্রভুর বাক্য যেন পূর্ণ হয়, সেই জন্য প্রভু পারস্যের রাজা কিরুশের আত্মাকে উদ্দীপিত করলেন, ফলে সে তার সমগ্র রাজ্যে একটি ঘোষণা জারি করল এবং লিখিত আকারেও প্রকাশ করল, বলল, পারস্যের রাজা কিরুশ এভাবেই বলছেন, স্বর্গের প্রভু ঈশ্বর আমাকে পৃথিবীর সব রাজ্য দিয়েছেন এবং তিনি আমাকে যিহুদায় অবস্থিত ইয়েরুশালেমে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন। তার সমস্ত প্রজাদের মধ্যে তোমাদের মধ্যে কে আছে, তার ঈশ্বর প্রভু তার সঙ্গে থাকুন এবং সেই যেন উঠে যায়। 2 বংশাবলী 36:23।
বাইবেলে ভূমি তার বিশ্রাম লাভ করবে এই বিষয়ে মাত্র 2টি উল্লেখ আছে। উভয় ক্ষেত্রেই ঈশ্বরের লোকদের বিচ্ছুরণ এবং 70 বছরের বন্দিদশার কথা বলা হয়েছে, যা এমন এক সময়কালকে নির্দেশ করে যাতে ভূমি তার বিশ্রাম লাভ করতে পারে। এটি সেই বিশ্রাম বর্ষগুলোর সংখ্যার সমান ছিল যতগুলো ইহুদিরা ভূমিকে বিশ্রাম নিতে দেয়নি। ভূমির 70 বছরের বিশ্রাম ছিল সেই মোট বছরগুলোর সূচক, যত বছর ভূমিকে বিশ্রাম দিতে ঈশ্বরের আদেশের বিরুদ্ধে বিদ্রোহ সংঘটিত হয়েছিল। সরল গণিত দেখায় যে 490 বছরের বিদ্রোহে মোট 70 বছর ভূমি বিশ্রাম পায়নি, 2300 বছর থেকে 490 বছর কেটে নেওয়া হয়েছিল ইহুদিদের জন্য এক পরীক্ষাকাল হিসেবে, এবং সেই 490 বছরের সঙ্গে
লেবীয় পুস্তকের ২৬ অধ্যায়ের ৭ সময়কালের বিচ্ছুরণের সরাসরি সম্পর্ক রয়েছে।
পদদলনের ছাজন দর্শন এবং ২৩০০ বছর শেষে প্রকাশের মারে দর্শন পরস্পর থেকে পৃথক, তবে তাদের মধ্যে সরাসরি সংযোগ রয়েছে। দানিয়েলের মতোই ঈশ্বরের লোকদের উচিত এই দুই দর্শনের মধ্যে সঠিক পার্থক্য নির্ণয় করা, একই সঙ্গে তাদের পরস্পরের সংযোগকে স্বীকার করা। যে ৭০ বছরের বন্দিত্ব ইহুদিদেরকে ফিরে এসে জেরুজালেম পুনর্নির্মাণের অনুমতি দেওয়া তিনটি ফরমানের দিকে নিয়ে গিয়েছিল, তা ভূমিকে বিশ্রাম দেওয়ার চুক্তির বিরুদ্ধে ইহুদিদের ৪৯০ বছরের বিদ্রোহের প্রতিনিধিত্ব করেছিল।
যখন তৃতীয় ফরমান তাদের ফিরে এসে পুনর্নির্মাণ করার সুযোগকে চিহ্নিত করেছিল, তখন তাদেরকে ৪৯০ বছরের পরীক্ষাকাল দেওয়া হয়েছিল, কারণ তাদের অবাধ্যতার ফলে যে সময়কাল জুড়ে জেরুসালেম ধ্বংস হয়েছিল এবং তারা ছত্রভঙ্গ হয়েছিলেন, ঠিক সেই একই সময়কাল দিয়েই তাদের পরীক্ষা নেওয়া হয়েছিল। দ্বিতীয় ৪৯০ বছরের শেষে তাদের অবাধ্যতা আবারও জেরুসালেমের ধ্বংস ডেকে আনবে এবং তাদেরকে অন্য জাতিদের মধ্যে ছত্রভঙ্গ করে দেবে।
৭০ বছরের বন্দিদশার বিচ্ছুরণের পূর্বে ৪৯০ বছরের বিদ্রোহ হয়েছিল এবং তারপর সেই ৭০ বছরের বন্দিদশার পর আরও বিদ্রোহের ৪৯০ বছর অনুসরণ করেছিল।
প্রথম ৪৯০ বছরের কালপর্ব, যার ফলশ্রুতিতে ভূমির বিশ্রামের ৭০ বছর ঘটেছিল, জিরুসালেমের ধ্বংসের মাধ্যমে পরিসমাপ্তি লাভ করেছিল। ২৩০০ বছর থেকে যে ৪৯০ বছর কেটে আলাদা করা হয়েছিল, তার শেষ প্রান্তে জিরুসালেম আবারও ধ্বংস হয়েছিল, কারণ যিশু সর্বদা কোনো কিছুর সমাপ্তিকে তার শুরু দিয়ে চিত্রিত করেন।
আক্ষরিক ইসরায়েলের আক্ষরিক বাবিলনে ৭০ বছরের বন্দিদশা ছিল ৭বারের বিচ্ছুরণের একটি প্রতীক, এবং সিস্টার হোয়াইট উল্লেখ করেন যে আক্ষরিক ইসরায়েলের আক্ষরিক বাবিলনে ৭০ বছরের বন্দিদশা ছিল আধ্যাত্মিক ইসরায়েলের আধ্যাত্মিক বাবিলনে ১২৬০ বছরের বন্দিদশার একটি প্রতিরূপ।
অবিরাম নির্যাতনের এই দীর্ঘ সময়ে পৃথিবীতে ঈশ্বরের মণ্ডলী যেমন সত্যিই বন্দিত্বে ছিল, তেমনি নির্বাসনের সময় ইসরায়েলের সন্তানরা বাবিলে বন্দি ছিল। ভবিষ্যৎবক্তা ও রাজারা ৭১৪।
তাপঠাঠি সাল থেকে ১৭৯৮ সাল পর্যন্ত ১০২০ বছর ছিল সাতকালের একটি প্রতিরূপ। ৭০ বছরের শেষে ইহুদিরা জিরুসালেম পুনরুদ্ধার ও পুনর্নির্মাণ করতে ফিরে আসে। তিনটি ফরমানের সময় তাদের প্রত্যাবর্তন মারে দর্শনের ২৩০০ বছরের সূচনা খ্রিস্টপূর্ব ১৭৩৭ চিহ্নিত করেছিল, যা ২২ অক্টোবর ১৮৯৪ এ মহাপবিত্র স্থানে খ্রিস্টের আবির্ভাবে পৌঁছায়। তিনটি ফরমান ভবিষ্যৎবাণীমূলক সময়কালের সূচনা চিহ্নিত করেছিল, এবং এই সময়কালের সূচনা করতে তিনটি ফরমানই প্রয়োজন ছিল, যদিও তারা কোরেশের প্রথম ফরমানেই ফিরে আসা ও পুনর্নির্মাণ শুরু করেছিল।
ইজরার সপ্তম অধ্যায়ে সেই ফরমানটি পাওয়া যায়, ১২:২৬ পদ। এর সর্বাপেক্ষা পূর্ণাঙ্গ রূপে এটি পারস্যের রাজা আর্তাক্ষত্র দ্বারা ৪৩০ খ্রিস্টপূর্বাব্দে জারি করা হয়েছিল, কিন্তু ইজরা ৬:১৪ পদে বলা হয়েছে যে জিরুসালেমে প্রভুর গৃহ কুরুশ, দাড়িয়াবস ও পারস্যের রাজা আর্তাক্ষত্রের আদেশ প্রান্তটিকায় ফরমান অনুসারে নির্মিত হয়েছিল। এই তিন রাজা ফরমানটির প্রবর্তন, পুনঃসমর্থন এবং পরিপূর্ণতার মাধ্যমে সেটিকে সেই পূর্ণতায় উপনীত করেছিলেন যা ভাববাণী অনুসারে ৩০০ বছরের সূচনাকে চিহ্নিত করার জন্য আবশ্যক ছিল। ফরমানটি সম্পূর্ণ হওয়ার সময় অর্থাৎ ৪৩০ খ্রিস্টপূর্বাব্দকে সেই আদেশের তারিখ রূপে গ্রহণ করলে ৭০ সপ্তাহ সম্বন্ধে ভাববাণীর প্রত্যেক নির্দিষ্ট বিষয় পূর্ণ হয়েছে বলে প্রতীয়মান হয়। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৩২৬।
১৭৫৮ সাল থেকে ১৮৪৪ সাল পর্যন্ত প্রকাশিত বাক্যের তিন স্বর্গদূত ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসে আবির্ভূত হয়েছিল, এবং যেমন তিনটি ফরমান ২৩০০ বছরের ভবিষ্যৎবাণীর সুদ ছোটনে চিহ্নিত করেছিল, তেমনি সেই তিন স্বর্গদূত ওই ভবিষ্যৎবাণীর সমাপ্তি চিহ্নিত করেছিল। তৃতীয় স্বর্গদূতের আগমনের সঙ্গে ভবিষ্যৎবাণীমূলক সময়কালটির সমাপ্তি ঘটে, যেমন তৃতীয় ফরমানের আগমনের সঙ্গে তার সূচনা হয়েছিল, কারণ যিশু সর্বদাই কোনো কিছুর শেষকে তার শুরুর সঙ্গে চিহ্নিত করেন।
প্রথম আদেশের অধীনে ইহুদিরা ফিরে আসা শুরু করেছিল এবং দ্বিতীয় আদেশের সময়কালে তারা মন্দিরটি সম্পন্ন করে। তৃতীয় স্বর্গদূত ২২ অক্টোবর ১৮৪৪ আগমন করলেন, এবং সেই তারিখের আগে
মিলারাইটরা সেই আধ্যাত্মিক মন্দিরটি সম্পন্ন করেছিল, যা পুনর্নির্মাণের জন্য তারা আধ্যাত্মিক বাবিলন থেকে বেরিয়ে এসেছিল। এটি সম্পন্ন হওয়ার কথা ছিল, কারণ 22 অক্টোবর 1844-এ চুক্তির দূত হঠাৎ করে তার মন্দিরে আসার কথা ছিল। সেই মন্দিরটি ছিল মিলারাইট জনগণ, যারা 22 অক্টোবর 1844-এ চুক্তিতে প্রবেশ করেছিল এবং যাদেরকে পিতর মন্দির বলে চিহ্নিত করেছে।
তোমরাও জীবন্ত পাথরের মতো একটি আত্মিক গৃহ ও পবিত্র যাজকত্ব রূপে গড়ে তোলা হচ্ছ, আত্মিক বলিদানসমূহ উৎসর্গ করার জন্য, যেগুলি যীশুখ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। পেশপিতর 2:5।
মিলারাইট মন্দিরটি 1798 থেকে 1844 সাল পর্যন্ত নির্মিত হয়েছিল, যা 46 বছর অথবা ভবিষ্যৎবাণীমূলক হিসেবে 3 দিন, কারণ খ্রিস্ট উল্লেখ করেছিলেন যে একটি মন্দির উঠাতে 3 দিন সময় লাগে।
আর ইহুদিদের পাস্কা উৎসব কাছে এসে পড়েছিল এবং যীশু জিরুসালেমে উঠলেন, আর তিনি মন্দিরে দেখলেন যে কেউ কেউ বলদ, ভেড়া ও পায়রা বিক্রি করছে এবং মুদ্রা বদলাকারীরা বসে আছে। তখন তিনি ছোট ছোট দড়ি দিয়ে একটি চাবুক বানিয়ে তাদের সবাইকে মন্দির থেকে বের করে দিলেন, ভেড়া ও বলদগুলোকেও, এবং মুদ্রা বদলাকারীদের টাকা ঢেলে দিলেন, টেবিলগুলো উল্টে দিলেন। আর যারা পায়রা বিক্রি করছিল তাদের তিনি বললেন, এগুলো এখান থেকে নিয়ে যাও, আমার পিতার গৃহকে বাণিজ্যের ঘর করো না। তার শিষ্যরা তখন স্মরণ করল যে লেখা আছে, তোমার গৃহের জন্য উৎসাহ আমাকে গ্রাস করেছে। তখন ইহুদিরা উত্তর দিয়ে তাকে বলল, যেহেতু তুমি এসব করছো, আমাদের কোন চিহ্ন দেখাবে? যীশু উত্তর দিয়ে তাদের বললেন, এই মন্দির ধ্বংস করো, আর 3 দিনের মধ্যে আমি এটিকে উঠিয়ে তুলব। তখন ইহুদিরা বলল, এই মন্দির নির্মাণে 46 বছর লেগেছে, আর তুমি কি এটিকে 3 দিনে উঠিয়ে তুলবে? কিন্তু তিনি তার দেহের মন্দিরের কথা বলছিলেন। যোহন 2:13-2।
সিস্টার হোয়াইট উল্লেখ করেন যে মালাখির গ্রন্থে বর্ণিত চুক্তির দূত হঠাৎ তার মন্দিরে আসার যে কথা, তা খ্রিস্ট যখন মন্দির শুদ্ধ করেছিলেন তখনই পূরণ হয়েছিল, যোহন থেকে উদ্ধৃত অংশে সদ্য চিহ্নিত অনুযায়ী।
জগতের ক্রেতা ও বিক্রেতাদের থেকে মন্দিরকে শুদ্ধ করতে গিয়ে যীশু ঘোষণা করলেন যে তার মিশন হচ্ছে পাপের অপবিত্রতা, পার্থিব বাসনা, স্বার্থপর লালসা, আত্মাকে কলুষিত করে এমন দুষ্ট অভ্যাস থেকে হৃদয়কে শুদ্ধ করা। দেখ, আমি আমার দূতকে পাঠাব এবং সে আমার আগে পথ প্রস্তুত করবে, আর যাঙ্কে তোমরা খোঁজ কর, সেই প্রভু হঠাৎ তার মন্দিরে আসবেন, সেই চুক্তির দূত, যার মধ্যে তোমরা আনন্দ পাও। দেখ, তিনি আসবেন, বলেন সেনাবাহিনীর সদাপ্রভু, কিন্তু তার আগমনের দিন কে সহ্য করতে পারবে এবং তিনি প্রকাশিত হলে কে দাঁড়াতে পারবে? কারণ তিনি শোধকের আগুনের মতো, ধোপার সাবানের মতো, এবং তিনি রূপার শোধক ও পরিশোধক হিসেবে বসবেন। তিনি লেবির পুত্রদের পরিশুদ্ধ করবেন এবং তাদেরকে সোনা ও রূপার মতো পরিশোধন করবেন, যাতে তারা প্রভুর কাছে ধার্মিকতায় নিবেদন দিতে পারে। মালাখি 3:3। দ্য ডিজায়ার অফ এইজেস 16:1।
যোহনের 2 অধ্যায়ে উল্লিখিত মন্দিরটি নির্মাণ করতে 46 বছর লেগেছিল এবং যীশু বলেছিলেন তিনি 3 দিনের মধ্যে ধ্বংসপ্রাপ্ত সেই মন্দিরটি উঠিয়ে দেবেন। 1798 থেকে 1844
পর্যন্ত সময়টি 46 বছর এবং এটি প্রকাশিত বাক্যগ্রন্থের 4:3 দিনের আগমন নির্দেশ করে, যা 2300 বছরের ভাববাণীর সূচনা করা 3টি ফরমান দ্বারা পূর্বেই প্রতিকায়িত হয়েছিল। এই 46 বছরই সেই সময়কাল যখন খ্রিস্ট মিলারাইটদের মন্দিরকে উঠিয়ে দাঁড় করালেন, কারণ তার পূর্বে আধ্যাত্মিক পবিত্র স্থান এবং আধ্যাত্মিক ইসরায়েল আধ্যাত্মিক বাবিলের দ্বারা পদদলিত হয়েছিল।
তার সেবাকার্যের শুরুতে পাস্কা উৎসবে খ্রিস্ট যখন মন্দির শুদ্ধ করেছিলেন, তখন তিনি মালাখি গ্রন্থে বর্ণিত চুক্তির দূত আকস্মিকভাবে তার মন্দিরে আসবেন এই ভবিষ্যৎবাণী পূর্ণ করছিলেন। 1844 সালের 22 অক্টোবর খ্রিস্ট আকস্মিকভাবে তার মন্দিরে এলেন এবং তার ধ্বংসপ্রাপ্ত মন্দিরটি নির্মাণ করতে তার 46 বছর সময় লেগেছিল।
পবিত্র ধামের শুদ্ধিকরণের জন্য আমাদের মহাযাজক হিসেবে খ্রিস্টের পরম পবিত্র স্থানে আগমন, যা দানিয়েল 8:14 প্রদর্শিত হয়েছে, মানবপুত্রের প্রাচীন দিবসের নিকটে আগমন, যেমনটি দানিয়েল 7:13 উপস্থাপিত হয়েছে, এবং প্রভুর তার মন্দিরে আগমন, যা মালাখি দ্বারা পূর্ববাণী করা হয়েছে, এসব একই ঘটনারই বর্ণনা। এবং এটি আরও উপস্থাপিত হয়েছে বর কর্তৃক বিবাহে আগমনের মাধ্যমে, যা খ্রিস্টমথি ২৫ অধ্যায়ে দশ কুমারীর দৃষ্টান্তে বর্ণনা করেছেন। দ্য গ্রেট কন্ট্রোভার্সি ৪২৬।
প্রথম ক্রোধের পর্ব শেষ হয়েছিল ১৭৯৮ সালে এবং শেষ ক্রোধের সমাপ্তি ছিল ১৮৪৪ সালে, যে ৪৬ বছরের সময়কালের সূচনায় খ্রিস্ট মিলারাইটদের মন্দির গড়ে তুলেছিলেন সেই সূচনায় শেষের প্রতিচ্ছবি ছিল, কারণ শুরু ও শেষ উভয়ই তার জনগণের বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধের অবসানে চিহ্নিত ছিল। কেননা যীশু সর্বদা কোনো বিষয়ের সমাপ্তিকে তার সূচনার সঙ্গে চিহ্নিত করেন।
পরবর্তী নিবন্ধে আমরা গ্যাব্রিয়েলের দানিয়েলের প্রতি নির্দেশ নিয়ে আমাদের অধ্যয়ন চালিয়ে যাব।
প্রকাশিত বাক্য গ্রন্থটি মানুষের কাছে উন্মোচিত করতে হবে। অনেককে শেখানো হয়েছে যে এটি একটি সিলমোহরযুক্ত গ্রন্থ, কিন্তু এটি কেবল তাদের কাছেই সিলমোহরযুক্ত থাকে যারা সত্য ও আলোকে প্রত্যাখ্যান করে। এতে যে সত্যগুলো রয়েছে সেগুলো ঘোষিত হতে হবে, যাতে মানুষ অতি শীঘ্রই ঘটতে চলা ঘটনাগুলোর জন্য প্রস্তুত হওয়ার সুযোগ পায়। নাশপ্রায় পৃথিবীর পরিত্রাণের একমাত্র আশা হিসেবে তৃতীয় স্বর্গদূতের বার্তাটি উপস্থাপন করতে হবে। শেষ দিনের বিপদ আমাদের ওপর এসে পড়েছে এবং আমাদের কাজ হল মানুষকে তারা যে বিপদের মধ্যে আছে সে বিষয়ে সতর্ক করা। ভবিষ্যৎবাণী যে গম্ভীর দৃশ্যাবলী শিগগিরই ঘটতে চলেছে বলে প্রকাশ করেছে সেগুলো যেন উপেক্ষিত না থাকে। আমরা ঈশ্বরের দূত এবং আমাদের হারাবার মতো সময় নেই। যারা আমাদের প্রভু যীশুখ্রিস্টের সহকর্মী হতে চান তারা এই বইয়ে পাওয়া সত্যগুলোর প্রতি গভীর আগ্রহ দেখাবেন। কলম ও কণ্ঠ দিয়ে তারা চেষ্টা করবেন সেই বিস্ময়কর বিষয়গুলোকে স্পষ্ট করে তুলতে যেগুলো প্রকাশ করতে খ্রিস্ট স্বর্গ থেকে এসেছিলেন। সাইন্স অফ দ্য টাইমস, ৪ জুলাই ১৯০৬।